আমাদের এখন এশার পরে যে আলোচ্য বিষয় হজের উমরার ফরজ ওয়াজিব সমূহ, গুরুত্বপূর্ণ বিষয় এহরাম কিভাবে বাঁধতে হয়, এহরাম বাঁধার প্রস্তুতি। আমাদের এখানে আপনারা দেখবেন এই পিলারের সাথে একটা ডামি করা আছে, এখানে তাওয়াফ কিভাবে করতে হয় এটা লাইভ দেখানো হবে ইনশাল্লাহ। তো আমরা সবাই নামাজ শেষ হয়ে গেলে কাছাকাছি এসে বসি, নামাজ এখনো কেউ কেউ দু একজন পড়ছেন, নামাজ শেষ হয়ে গেলে আমরা সবাই সামনাসামনি কাছাকাছি এসে বসি। নামাজের আগে আমরা কিতাব থেকে কিছু মাসলা মাসাইল আলোচনা করছিলাম, আবারও কিছু মাসলা আমরা দেখব। কিতাবটার 52 পৃষ্ঠা খোলার জন্য অনুরোধ করছি, সবাই কিতাবের 52 পৃষ্ঠা খুলবেন। বান্ন পৃষ্ঠার যে অংশ পড়া হবে, মহিলাদের হজ ওমরা ও ইহরাম সংক্রান্ত বিশেষ মাসাইল। আবারও বলছি আমরা সবাই বসে যাই, পিছে আমরা হাঁটাচলা করছি, ভাই পিছে আমরা হাঁটাচলা করছি, বসে যাই। আমরা কিতাবটার দিকে মনোযোগ দেই। 52 পাতা, 52 পাতার মহিলাদের হজ ওমরা ও এহরাম সংক্রান্ত বিশেষ মাসাইল। হজে যাওয়ার জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর, এমনকি টিকিট হয়ে যাওয়ার পরও যদি স্বামীর মৃত্যু হয় তাহলে সফর বাতিল করা জরুরি। আবারও বলছি হজে যাওয়ার জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর, এমনকি টিকিট হয়ে যাওয়ার পরও যদি স্বামীর মৃত্যু হয় তাহলে সফর বাতিল করা জরুরি। এক্ষেত্রে মহিলার ঈদদন পালন করা ফরজ। হ্যাঁ, বিমানে সফর শুরু করার পর মৃত্যুর খবর পেলে তখন সফর অব্যাহত রাখা এবং হজ সম্পন্ন করা জায়েজ। ওমরা ও হজের সকল কাজ নির্বিঘ্নে করার জন্য ঋতুস্রাব বন্ধ থাকে এমন ওষুধ সেবন করতে পারবেন, তবে স্বাস্থ্যের জন্য যেন ক্ষতিকর না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাই ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন। মহিলাদের এহরামের নিয়ত ও এহরাম করার নিয়মাবলী পুরুষের মতোই, আর ইহরামের অধিকাংশ বিধি নিষেধও পুরুষের মতোই, তবে কিছু কিছু বিষয়ে ভিন্নতা রয়েছে। যেমন মহিলাদের জন্য সেলাইযুক্ত কাপড় পরা জায়েজ, মহিলাগণ এহরাম অবস্থায় ঢিলে ঢালা স্বাভাবিক পোশাক পরবেন, নতুন পোশাক জরুরি নয়, রঙিন পোশাক এবং বাড়তি ব্যবহৃত সাধারণ পোশাকও পরতে পারবেন, নতুন পোশাক জরুরি নয়, রঙিন পোশাক এবং বাড়িতে ব্যবহৃত সাধারণ পোশাকও পরতে পারবেন, কালো বা অন্য কোনো রঙের বোরখা ব্যবহার করতে পারবেন। অনেকে ইহরাম অবস্থায় সাদা বোরখা পরা এবং সাদা পোশাক পরা জরুরি মনে করেন, এটা ঠিক নয়। মক্কায় অবস্থানকালে মহিলাগণ হজের এহরাম বাসাতেই করবেন, এটাই উত্তম। বাইরে বের হলে অবশ্যই মাথা ও চুল ঢাকবেন এবং মুখমণ্ডলের পর্দাও করবেন, ইহরাম অবস্থায় পর পুরুষের সামনে চেহারা খোলা রাখা যাবে না, অন্য সময়ের মতো এখনও চেহারায় পর্দা করা জরুরি, কিন্তু মুখমণ্ডলে কাপড় লাগানো যাবে না, এর জন্য বিশেষ ধরনের ক্যাপ পাওয়া যায় যা পরে ওপর দিয়ে নেকাব ঝুলিয়ে দিলে চেহারার পর্দাও হয়, নেকাবও চেহারার সঙ্গে লেগে থাকে না। মহিলাদের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মহিলারা যেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে ওখানে মাবনদেরকে এরকম যে ক্যাপ আছে, ক্যাপটা কিভাবে ব্যবহার করতে হবে এহরামের অবস্থায় এটা ওনারা যদি দেখিয়ে দেন, ওনাদেরকে অনুরোধ করা যাচ্ছে। হ্যাঁ, বাতাসে বা হাঁটা চলার সময় মাঝে মধ্যে চেহারার সঙ্গে নেকাব লেগে গেলে কোনো অসুবিধে নেই, ইহরাম অবস্থায় চুলে তেল দেওয়া ও শিথি করা যাবে না, চুল বেঁধে রাখতে পারবেন, আর চুল না আঁচড়ানোর কারণে যদি খুব অস্বস্তি লাগে কিংবা চুলে জট লেগে যায় তাহলে সাজসজ্জার নিয়ত না করে প্রয়োজন মতো আছড়ানো যাবে, মেহেদি লাগানো যাবে না, স্নো পাউডার, লিপস্টিক ইত্যাদি সাজসজ্জার প্রসাধনী ঘ্রাণমুক্ত হলেও ব্যবহার করা যাবে না, জুতা ও মোজা পরতে পারবেন, মহিলারা ইহরাম অবস্থায় হাত মোজাও পরতে পারবেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহরিম মহিলা হাত মোজা ও পায়জামা পরিধান করতে পারবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি এহরাম অবস্থায় তার কন্যাদেরকে হাত মোজা পরার নির্দেশ দিতেন। কাসেম, হাকাম, মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি প্রমুখ তাবির মতে এহরাম অবস্থায় মহিলাদের হাত মোজা পরা জায়েজ। ওজোর অবস্থায় থাকলে অর্থাৎ মাসিক, ঋতুস্রাব বা সন্তান প্রসবোত্তর স্রাব অবস্থায় এহরামের নিয়তে তালবিয়া পড়তে পারবেন, হজের অন্যান্য কাজও করতে পারবেন, শুধু তাওয়াফ, নামাজ, কোরআন তেলাওয়াত ও মসজিদে প্রবেশ করা নিষেধ। সোনা, রূপা ও অন্যান্য অলংকার পরতে পারবেন, তবে ইহরাম অবস্থায় অলংকার না পরাই ভালো। তালবিয়া নিচু আওয়াজে পড়বেন যাতে পরপুরুষ শুনতে না পায়, কেননা মহিলাদের জন্য জোরে পড়া নিষেধ। নাবালেক, অবুধ শিশু ও পাগলের ইহরামের নিয়ম এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় মাসায়েল। নাবালেক ছেলে মেয়ে যারা বুঝমান তারা নিজের ইহরাম নিজেই করবে, অর্থাৎ নফল ওমরার নিয়ত করে তালবিয়া পড়বে, তেমনিভাবে হজের সময় নফল হজের নিয়ত করে তালবিয়া পড়বে। আর অবুধ শিশু ও পাগলের ইহরাম তার পক্ষ থেকে সফরে থাকা অভিভাবক করবেন, অর্থাৎ এভাবে বলবেন যে আমার ছেলে বা ভাই অমুকের পক্ষ থেকে ইহরাম করছি, হে আল্লাহ আপনি কবুল করুন, সহজ করুন। এরপর তালবিয়া পড়বেন। নাবালেগ, অবুধ শিশু ও পাগলকেও ইহরামের নিষিদ্ধ কাজ থেকে বিরক্ত রাখতে চেষ্টা করবেন, তবে তাদের দ্বারা কোনো কুটি হয়ে গেলে কোনো জরিমানা, দম বা সাদকা ওয়াজিব হবে না। তাওয়াফ, সাই প্রভৃতি আমলে অবুধ শিশুকে সঙ্গে রাখবেন এবং তার পক্ষ থেকেও নিয়ত করবেন। নাবালেক ছেলেদের ইহরামের পোশাক পরানো উত্তম, একেবারে অবুজ না হলে তাদের না পরালেও চলবে। নাবালেকরা নিচের অংশ লুঙ্গির মতো সেলাই করে পড়তে পারবে, হালাল হওয়ার সময় বড়দের মতো তাদের চুল কেটে দিতে হবে। বুঝমান বাচ্চা হজের সকল কাজ নিজে করতে সক্ষম হলে তাকেই করতে হবে, নিজ করার সামর্থ্য থাকলে তার পক্ষ থেকে অন্যর করে দেওয়া জায়েজ হবে না। এরপরও কোনো আমল ছুটে গেলে কোনো জরিমানা আসবে না। নাবালেগের উপর দমে শুকর ও জরিমানা।
একটা লক্ষণীয় বিষয় সেটা হলো যে নাবালেগদের এহরাম, এহরামের যে সমস্ত বিধিনিষেধগুলো আছে তারাও যথাসাধ্য পালন করবে, তবে তাদের কোনো ব্যতিক্রম ঘটলে, কোনো লঙ্ঘন হলে কোনো ধরনের দম ওয়াজিব হবে না। এটা একবারে বালেগ হওয়ার পর্যন্ত, অর্থাৎ একবার শিশু বাচ্চা থেকে নিয়ে বুঝমান ছেলে 10-12 বছর 13 বছর কিন্তু এখনো বালেগ হয়নি, তো তার ব্যতিক্রমের কারণে একটু আতর লেগে গেল বা একটু কোনো ধরনের এমন কোনো লঙ্ঘন করে ফেলেছে যেটা কারণে তার দম ওয়াজিব হবে না। আর একবারে শিশু বাচ্চা যারা কোলে নিয়ে যাদেরকে চলতে হয় তাদেরও এহরামের নিয়াত করে ফেলতে পারে তার অভিভাবকগণ, তাদেরকে সাথে সাথে নিয়ে রাখলেই হবে। হ্যাঁ, এমন যদি হয় কোনো পরিস্থিতি এমন আসলো যে বাচ্চা অসুস্থ হয়ে গেছে, সে তওয়াফ করতে পারছে না, তাহলে তার এই তওয়াফ জরুরি না, এর ক্ষেত্রে কারণে কোনো দম ওয়াজিব হবে না। এ ধরনের ছাড় আছে আর কি বাচ্চাদের ক্ষেত্রে।
নাবালেগের ওপর দমে শুকর ও জরিমানা দম ওয়াজিব হয় না, তাই ইহরাম নিষিদ্ধ কোনো কিছু হলে বা দম ওয়াজিব হওয়ার মতো কোনো বিষয় ঘটলে দম না দিলেও চলবে, তবে দমেশকর অর্থাৎ হজের কোরবানি দেওয়া উত্তম।
এখন আপনাদের সামনে আমি মানে ওখানে যেমনিভাবে মা বোনরা নিজেদের এহরামের ক্যাপ কিভাবে পড়বে, অর্থাৎ মা বোনদের মাসালা হলো এটা, যে অনেকের সাথে হয়তো আসেনি আমরা মাসালা বলে দিচ্ছি, সেটা হলো যে হাদিসের ভিতরে এসেছে যে মহিলাদের এহরাম তার চেহারায়, এর অর্থ হলো যে মহিলাদের এহরামের বিধিনিষেধটা শুধু চেহারার ক্ষেত্রে প্রযোজ্য, তারা চেহারার ভিতরে মুখের সাথে কোনো কাপড় লাগাতে পারবে না, কিন্তু মুখের পর্দা করতে হবে। কিভাবে করবে, দুটা সমন্বয় কিভাবে, যে ক্যাপ বিশিষ্ট নেকাব পাওয়া যায়, ওই ক্যাপ বিশিষ্ট নেকাব ব্যবহার করবে, ওটা ব্যবহার করলে তাহলে এটা একটু সামনের দিকে বেড়ে থাকে আর কি, এরকম ক্যাপ বিশিষ্ট নেকাব, তাহলে ওই কাপড়টা মুখের সাথে লেগে যায় না, অল্প সময় একটু বাতাসে বা উঠা বসার ভিতরে যদি লেগে যায় তাতে কোনো সমস্যা নাই। এমনি সাধারণত নিয়ম হলো যে তারা চেহারার ভিতরে কোনো কাপড় এঁটে বা সেটে রাখবে না, চেহারা থেকে কাপড় ভিন্ন করে রাখবে, তবে পর্দাও করবে। সহিহ বুখারীর ভিতরে রেওয়ায়েত এসেছে, হাদিস এসেছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা হজের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পিছনে আমরা থাকতাম, সাহাবাদের পিছনে থাকতাম, তো আমরা মুখ খুলেই চলতাম, কেননা পিছনের দিকে কেউ তাকাতো না, কিন্তু কোনো কাফেলা যখন আমাদেরকে ক্রস করতো তখন আমরা আমাদের মুখ ঢেকে ফেলতাম। তাহলে হজের অবস্থাতেও তারা মুখের পর্দা করতেন, এতটুকু প্রমাণিত রয়েছে সহিহ হাদিস দ্বারা। এছাড়াও আমাদের এই কিতাবের ভিতরে আরও অন্যান্য দলিল এই মর্মে ওখানে উল্লেখ হয়েছে, মহিলাদের পর্দা করতে হবে, তবে চেহারার ভিতরে কোনো ধরনের কাপড় লাগিয়ে রাখা যাবে না। সুতরাং এখানে একটা কথা আসে যে যদি ক্যাপ বিশিষ্ট মানে নেকাব ব্যবহার করে তাহলে মাঝে মধ্যে ওই নেকাবটা বাতাসে উড়ে মুখে লাগতে পারে, এতটুকু লাগলে কোনো সমস্যা নেই, কোনো দম বা কোনো জরিমানা ওয়াজিব হবে না। তো ওখানে মা বোনরা যদি এটা কিভাবে বাঁধে বা কিভাবে ই করে সেটা যদি আমরা দেখে নেন তাহলে ভালো হয়। আর একটা কথাও বলা এখানে প্রসঙ্গত উল্লেখ্য, যে সেটা হলো যে ক্যাপ পরে থাকলো কিন্তু যদি যেই সময় নামাজের সময় হয় তখন কিভাবে করবে, কেননা সেজদা দিলে তাহলে ক্যাপ অবস্থায় সেজদা দিতে পারবে না, তাহলে ওই সময় নামাজের অবস্থায় ওই সময়টুকু মানে নেকাব পরে ফেলবে, ক্যাপ খুলে নেকাব পরে ফেলতে পারবে, কোনো সমস্যা নাই, অল্প সময় নেকাব পরলে কোনো সমস্যা নাই, কিন্তু তখনও নামাজ অবস্থাতেও চেহারা খুলে রাখা বা পর্দা না করাটা ঠিক হবে না। আমার কথা কি স্পষ্ট হয়েছে? এখন পুরুষরা কিভাবে তাদের এহরামের কাপড় পরবেন এটা আমি দেখাচ্ছি। আসলে এহরামের কাপড় পরার কোনো নিয়ম, কোনো যে সুন্নত বা মুস্তাহাব নিয়ম তা নয়, কিন্তু অধিকাংশ অনেক সময় আমরা দেখি যে হাজি সাহেবরা এহরামের কাপড় যথাযথভাবে পরতে না পারার কারণে অনেক সময় দেখা যায় সতর খুলে যাচ্ছে। এমনভাবে এহরাম পরার একটা নিয়ম আমরা আপনাদেরকে শেখাবো বা আপনাদেরকে দেখাবো যেটার দ্বারা চলাচলও সহজ হবে, আবার সতর খুলে যাবে না বা রান পা এগুলো খুলে যাবে না, এটা আমি এখন দেখাবো আপনাদেরকে, এরপরে তওয়াফ দেখানো হবে ইনশাআল্লাহ। ডান সাইডের অংশটা একটু বেশি রাখবো, হ্যাঁ বাম সাইড একটু বেশি রাখবো, হ্যাঁ ডান সাইড, ছবি উঠানোর দরকার নাই মনে হয়, আপনি আপনার চোখ দিয়ে দেখেন তাহলেই হয়, হ্যাঁ এখানে ছবি উঠাবো না আমরা, এখন থেকে আমরা একটা কথা বলে নিই এখানে, তাহলে আলোচনা একটা কথা হয়ে যাক, সেটা হলো যে আমরা যারা এখানে হজের ট্রেনিং করতে আসলাম আপনাদের কাছে আমাদের একটা আবেদন, সেটা হলো যে আমরা দেখি তওয়াফের ভিতরে, সাইয়ের ভিতরে, রওজা থারের সামনে ভিডিও আর এই ছবি আর ছবি, এগুলো করতে গিয়ে হজটাই একবারে যেন ছবি আর ছবি দ্বারা মানে খেলাধুলা হয়ে গেছে হজ, এখন তওয়াফ ইত্যাদি এগুলো আর তওয়াফ থাকেনি, সাই পুরো সাই ভিডিও করছে। এমনকি দেখলাম যে বাইতুল্লাহর সামনে একজন খুব কাঁদতেছে, সে বাইতুল্লাহর দিকে ফিরে কাঁদবে না, কিন্তু বাইতুল্লাহর দিকে পিছন করে কাঁদতেছে সাফা পাহাড়ের উপরে। তো ওখানে কাঁদার নিয়ম হলো যে ওখানে দোয়া করবে বাইতুল্লাহর দিকে ফিরে, কিন্তু ওনাকে দেখলাম যে উনি বাইতুল্লাহ পিছনে রেখে কাঁদতেছেন, খুব জোরে কাঁদতেছেন, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। তার কান্না দেখে আমারও খুবই লাগলো যে বেচারা এরকম কান্নাকাটি করতেছে। পরে সামনে দেখলাম যে একজন তার ছবি উঠাইতেছে, ছবি উঠানোর জন্য সে এটা মানে পোজ দিয়েছে আর কি। তো মানে এই যে মোবাইল যে আমাদের দোয়ার খুশু খুজু, এই কান্নাওয়ালা দোয়াটাকেও যে নষ্ট করে দিচ্ছে, এর রুহ যে নষ্ট করে দিচ্ছে, তওয়াফ নষ্ট করে দিচ্ছে, সাই নষ্ট করে দিচ্ছে, এগুলো আমরা অনেক সময় খেয়াল থাকে না এই মোবাইলের পিছনে পড়ে। সুতরাং আমরা এখন থেকেই না আমরা এখানে এখন ছবি উঠাবো, না পরে আমরা হজের ভিতরে কোনো ধরনের ছবি উঠাবো, আমরা পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ তাহলে এই হজটা দুনিয়াতে যে ধরে না রাখেন মোবাইলে, তাহলে উপরে উঠবে ইনশাল্লাহ। এটা দুনিয়া ধরে রাখার দরকার নাই, মোবাইলের ভিতরে এটাকে বন্দি করার দরকার নাই। আবুল হাসান আলী নদভী রহমাল্লাহ তাআলা ওনার এক কিতাবের ভিতরে ঘর সে বাইতুল্লাহ, তাকে এই কিতাবের ভিতরে উনি বলেন যে হজে যাব, আগে তো জাহাজে করে যেতেন হজে, যে এখন মানুষ আগে এরকম গরু জবাই করে মানুষকে খাওয়াতেন যে হজে যাচ্ছে, বিদায় টিদায় নিতেন, মাপ চাপ চাইতেন। এখন তো মানুষের হজে যাওয়া সহজ হয়ে গেছে, এই জন্য এত কিছু করে না মানুষ, তাও একটু দাওয়াত টাওয়াত খাওয়াই। হুজুর বললেন যে আমি যে এগুলো করবো আমার তো নিয়াত কিভাবে, আমি লোক দেখানো হয়ে যাবে না, মানুষ যদি জানাজানি হয়ে যায় বেশি। হুজুর বললেন যে আমি আমার রিয়ার ভয়ে ইখফা এবং আমি এটাকে গোপন করতে থাকলাম, লোক দেখানোর ভয়ে, লোক দেখানো হবে কিনা, রিয়া হবে কিনা, রিয়ার ভয়ে তিনি মানুষের কাছে গোপন রাখলেন। আমাদের কি এখন এই পরিস্থিতি আছে যে মোবাইল সাথে থাকলে তো ওখানে সেলফি উঠাতে থাকি, এখন আমি তওয়াফ করছি, এখন আমি সাই করছি, এখন আমি বাইতুল্লাহতে কাঁদতেছি, এখন আমি এটা করতেছি, আজকাল সব এগুলো তো আমরা রিয়ার ভয়ও হয় না। এখন এত বড় মানুষরা রিয়ার ভয় করেছেন। তো উনি বললেন যে আমি কাউকে জানালাম না, কিন্তু বাস্তবে উনি যেহেতু নদওয়াতুল উলামা লখনউর প্রিন্সিপাল ছিলেন, বড় আলেম ছিলেন, ওনাকে ছুটি নিতে হয়, ওখান থেকে বিভিন্ন মানুষকে দায়িত্ব বুঝিয়ে দিতে হয়, এই সমস্ত কারণে মানুষ এমনি কিছু জেনে ফেলে। উনি বলেন যে যখন আমি গাড়িতে উঠছি তো দেখলাম যে কিছু মানুষ যারা ভারাক্রান্ত হৃদয় নিয়ে, যাদের অস্ত্রসিক্ত হচ্ছে, তারা কাঁদতেছেন। তখন মনে হলো যে আসলে আমি তো জানাবো না বলেছিলাম, কিন্তু এখন তো অনেক মানুষই জেনে গেল। হঠাৎ করে আল্লাহ তাআলা আমাকে একটা তাহাফুজের এক নিয়াত, যেহেতু আমি আগে থেকে মানুষকে জানাইনি, আল্লাহ তাআলা আমার অন্তরের ভিতরে বলে যে আবুল হাসান তুমি চিন্তা করো যে তোমার এই যাওয়াটা বেশি আল্লাহর কাছে কবুল, নাকি এই যারা ভগ্ন হৃদয়ে কান্না করতেছে তাদের এই কান্নাটা আল্লাহর কাছে বেশি দামি। তো আসলে নেক আমলগুলো গোপন রাখাটা, এটাকে একটু ছুপানো, একটু লুকানো, একটু মোবাইলের ভিতরে এগুলো ভিডিও ইত্যাদি না উঠানো, এগুলোও একটা আমল কবুল হওয়ার জন্য অনেক বড় একটা বিষয়। আমরা কি এগুলোকে এগুলো পালন করে হজ করতে পারবো? কোনো জিনিসের ছবি না, ছবি আপনি দেখেন যে আপনার মানে মিনার ছবি আছে, আরাফার ছবি আছে, মসজিদে হারামের ছবি আছে, বাইতুল্লাহ ছবি আছে, কত রকম পিকচার যে এটা আছে, আপনার তোলার দরকার নাই। সুতরাং এগুলো থেকে আমরা সম্পূর্ণভাবে বিরত থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে না? ইনশাল্লাহ তাতে আশা করা যায় আমাদের এটা ইখলাসের সাথে হজ হবে। ইখলাসের সাথে কিছু করার জন্য কিছু নিয়মও থাকে, একটা নিয়ম হলো এটা যে আমি এটার কোনো সাক্ষী ছবি ইত্যাদির ভিতরে রাখবো না, ঠিক আছে? ডান সাইডে আমরা ইহরামের কাপড়টা বেশি রাখবো, বাম সাইডে এতটুকু রাখবো যতটুকু পাটা একটু ছড়িয়ে নিব, কেননা লুঙ্গির মতো যখন পরবো তখন যেন পাটা ছড়ানো যায়, পা হাঁটা যায়, মানে পা আটকে না যায়। এখানে কিছু অংশটা যদি আমি এরকম হাত দিয়ে ধরে নিই তাহলে সুবিধা। এরপর তো এরপর বেল্ট পরবো, কিন্তু এখনই দেখেন এটা মজবুত হয়ে গেছে এবং চলাচলে কোনো সমস্যা নাই, পা হলে কোনো মানে এখানে কোনো খুলে যাবে না, সুন্দরভাবে পাটা মানে পরাটা হলো, আপনি বাসে উঠেন, শুয়ে থাকেন, আপনার খুলে যাবে না। আমি আবারও দেখাচ্ছি, বাম সাইডের অংশটা এতটুকু ধরে নেন হাতে, বাম হাতে এতটুকু ধরে নেন, এটাকে কর্নার পর্যন্ত নিয়ে যায়,
নিয়ে গেলে এটার সাথে লাগালে পারবেন দেখি। এটা হলো তো এরকম বান্ধা হয়ে গেলে এখানে এমনি মজবুত হয়ে গেছে, এর উপরে যখন আবার বেল পরবেন একবার মজবুত হয়ে গেছে। উপরের কাপড়টা, উপরের কাপড়টা সবসময় এইভাবে দুনো কাঁধ ঢেকে পরবো, দুনো কাঁধ ঢেকে পরবো। এয়ারপোর্ট থেকে দেখবেন কত মানুষ তার কাঁধ খুলে চলছে, মনে করে যে এইভাবে মনে হয় পড়তে হয় সবসময়। এটা তো শুধু তওয়াফের সময় পরবে, শুধু তওয়াফের, এমনকি সাই সময়ও এরকম। এটার নাম ইজতেবা বলা হয়, ডান বগলে নিচ দিয়ে পরা। এটা শুধু তওয়াফ অবস্থায়, সাইতেও না, তওয়াফ শেষ হয়ে গেল সাথে সাথে আবার এইভাবে দুনো কাঁধ ঢেকে পরবে। এহরাম কাপড় পরারও একটা সুন্নত তরিকা আছে, নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা পালন করব, ঠিক আছে না? হ্যাঁ, তো এমনি চাদরের মতো করে পড়তে পারি, কোনো সমস্যা নাই। এহরামের কাপড়ে প্রয়োজন ছাড়া গিরা লাগাবো না, হ্যাঁ, কোনো গিরা ইত্যাদি না লাগানো ভালো আর কি। আরেকবার দেখাবো, আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি। এখন তো আপনারা দেখাবেন, কেউ আপনারা কেউ দেখালে আমি তো বুঝবো যে আপনি এটা আত্মস্থ করবেন। এই ডান সাইডে আসেন, ডান সাইডে বেশি রাখবেন, হ্যাঁ, বাম হাত দিয়ে এতটুকু ধরে নিলেন একটু, এটা এই পরিমাণ নেবেন যে আপনার এই পরিমাণ পর্যন্ত ডান সাইড পর্যন্ত পুরাটা আসে, পাটা একটু ছড়িয়ে নিতে হবে। দেখি আপনি উঠেন, দেখি পারেন কিনা। তিনবার তো দেখালাম, এরপর যদি আপনি একবার না পারেন তাহলে কেমন হলো? এটা আসলে বাঁধার বিভিন্ন নিয়মই হতে পারে, এটা কোনো এক নিয়মই তা জরুরি না। এমন আমার এটা উদ্দেশ্য হলো যে এমন ভাবে বাঁধবো যেন সদর খুলে না যায় আর কি, এটা উদ্দেশ্য। পড়তেও আরাম হয়, ঠিক সহজ, উনি আরো সহজ করে দিয়েছেন।
মানে এই অবস্থায় এটা ধরে কেউ যদি ঝুলে পড়ে ইনশাল্লাহ খুলবে না, অনেক শক্ত থাকে।
এখন আমরা এহরাম দেখানো হলো, তওয়াফ শুরু করব। তওয়াফের পরে, কেননা প্রথম ফরজ হলো এহরাম করা, এহরাম হলো প্রথম ফরজ, এহরামের কাপড় পরা নয়, বরং এহরাম করা কাকে বলে? নিয়াত করা এবং তালবিয়া পড়া। নিয়াত করা কি? আয় আল্লাহ, আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি উমরার এহরাম করছি, আপনি কবুল করুন, সহজ করুন, ঠিক আছে? এরপরে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যখন আমরা ওখানে পৌঁছবো, মক্কা শরীফে পৌঁছবো, পৌঁছে ওখানে হোটেলে আরাম করব। অনেকে মনে করে যে পৌঁছা মাত্রই তখনই তাকে তওয়াফ করাটা জরুরি, লাজেম। এই কথাটা একবারে ভুল কথা, বরং তওয়াফ বিলম্বে করবে, এই সময় নামাজের রক্ত হয়ে গেলে মসজিদে হারামে এসে নামাজও পড়তে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু অনেকে ভয় পায় যে এহরাম করে আছি, আমি তওয়াফ করিনি, মসজিদে হারামে যায় না, ভয়ে ভয়ে হোটেলে নামাজ পড়ে। আসলে এই সময় মসজিদে হারামে যাওয়া যাবে এবং নামাজ পড়া যাবে। আপনি তওয়াফ করবেন ওই সময় যখন আপনার টিম লিডার আপনাদেরকে অনুমতি দিবে এবং আপনারা সবাই মিলে মানে একটু খানা খেয়ে নেবেন, আরাম করে নেবেন, এবং তওয়াফের জন্য যেটার জন্য যাওয়া প্রস্তুতিটা সম্পূর্ণ হয়। কেননা এখান থেকে দূর থেকে সফর করে যাওয়া হয়েছে, এখন ক্লান্ত শ্রান্ত অবস্থায় তওয়াফ করা তো যাবে না, কারণ তওয়াফ করতে সময় লাগে অনেক। সুন্দরভাবে তওয়াফ করে, ধীরস্থিরতার সাথে তওয়াফ করা, এটাই তওয়াফের সময় সাধারণত সবাই করে কি, যে অধিকাংশ মানুষ এরকম করে যে কত দ্রুত তওয়াফ হয়, না দ্রুত তওয়াফ না, বরং তওয়াফটা খুশু খুশুর সাথে সুন্দরভাবে একাগ্র চিত্তে তওয়াফটা হওয়া যায়। এই জন্য আগে ঘুমিয়ে নিবে, খানা খেয়ে নিবে, আরাম করে নিবে, যখন তওয়াফ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবে তখন যে তওয়াফ করবে, ঠিক আছে? আগে এইজন টিম লিডারের সাথে কথাবার্তা বলে নিয়ে আমরা আরাম করব, কোনো ধরনের ডিস্টার্ব করবো না, আমাদেরকে পূর্ণ আরাম করার পরে আমরা একটা নিরিবিলি একটা সময় বেছে নেব যে সময়টা আমরা তওয়াফ করব। তো তওয়াফের আগ দিয়ে যখন ইতিমধ্যে তওয়াফের আগ পর্যন্ত তালবিয়া চলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়াটা তওয়াফের আগ পর্যন্ত চলবে। এমনকি বাইতুল্লাহ শরীফ দেখার পরও, মাতাফে ঢুকেছেন আপনি, এখন তওয়াফের জন্য যাবেন, আপনি বাইতুল্লাহ শরীফ দেখে একবার লাব্বাইক বলেন, কারণ আসলে তো লাব্বাইক বাইতুল্লাহ শরীফকে দেখার পরেই তো, আসলে ওখানে উপস্থিত হওয়ার পরে তো লাব্বাইক, আমি হাজির হয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির। হাজির কোথায়? বাইতুল্লাহ শরীফ দেখে। এখানে ভুল মাসলা দেওয়া হয় যে বাইতুল্লাহ শরীফ দেখার পর আর তালবিয়া পড়া যাবে না, কথা তো ভুল হলো। তওয়াফ শুরু করার পরে, তওয়াফ যখন স্টার্ট হবে, শুরু হবে, তারপর থেকে আর তালবিয়া নাই। কথাটা কি খেয়াল করতে পেরেছি আমরা? ওখানে পৌঁছে, ওখানে পৌঁছে বাইতুল্লাহ শরীফ দেখে একবার আপনি লাব্বাইক পড়েন। এই লাব্বাইকটার মজাই ভিন্ন হয়। বাইতুল্লাহ শরীফ দেখে ওখানে উপস্থিত হয়ে পড়লাম, না দেখে এতক্ষণ পড়ছিলাম, এখন দেখে পড়লাম একবার, তো মাতাফে গিয়ে বাইতুল্লাহ দেখে একবার পড়েন আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা কোনো মাসলা, সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব এরকম কিছু না, মানে আসলে তো এই বাইতুল্লাহ শরীফের কাছে পৌঁছার জন্যই তো আপনি তালবিয়া পড়ছেন, কিন্তু এই মাসলাটা ভুল যে বাইতুল্লাহ দেখলে আর তালবিয়া পড়া যাবে না, এরকম মাসলা ব্যক্ত করাটা ভুল। বরং আমরা এর উল্টাটা বলি, বাইতুল্লাহ শরীফ দেখে আপনি একবার তালবিয়া পড়ে নেন একবারে ওখানে মাতাফে পৌঁছার পরে, কোনো সমস্যা নাই। মাতাফে পৌঁছার পরেও আপনি এখনো তো আপনি হযরত সাদের কোনায় যাননি, আপনি দেখে একবার তালবিয়া পড়েন, একবার পড়েন, দুইবার পড়েন, তিনবার পড়েন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, দেখে একটু তালবিয়া পড়ার, বাইতুল্লাহ শরীফের সামনে উপস্থিত হয়ে তালবিয়া পড়ার মজাই তো ভিন্ন, এই মজাটা নেন, এটা বলতে উচ্চাচ্ছি আমি। এরপরে যখন তওয়াফ শুরু করবেন, তওয়াফ শুরুর আগে আপনি নিয়াত করে নিন, ঠিক আছে? এর আগে আপনার প্রস্তুতি লাগবে, ইস্তেবা লাগবে, ইস্তেবাটা আমি দেখাচ্ছি কিভাবে, আবারও পড়ে দেখাই, আবারও পড়া হচ্ছে, যারা খেয়াল করতে চান আবার একবার খেয়াল করে নিতে পারি। পাটা একটু ছড়িয়ে নিলে ভালো, ইস্তেবা বলা হয় ডান বগলের নিচ দিয়ে কাপড় পরা, এটাকে ইস্তেবা বলে। হ্যাঁ, যখন আমরা তওয়াফ করতে যাচ্ছি, মাতাফে নামলাম, তখন আমরা এরকম করবো। তার আগে তো এইভাবে দুনো বগল ঢেকে, আমরা দুনো কাঁধ ঢেকে পড়েছিলাম। যখন আমি তওয়াফ শুরু করব, শুরু করার আগ দিয়ে এইভাবে ডান হাতকে, ডান হাতের নিচ দিয়ে, বগলের নিচ দিয়ে, এটাকে চাদরের মতো করে পড়তে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু ডান কাঁধটা খোলা থাকলো, ডান কাঁধ খোলা থাকবে। এখন বাইতুল্লাহ শরীফের কাছে যখন আমরা পৌঁছব, নিয়াত করে নিই যে আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি ওমরার তওয়াফ করছি। কিসের তওয়াফ? ওমরার তওয়াফ। এটা যদি ভুল বলতে ভুল হয়ে যায়, তবুও এটা ওমরার তওয়াফ, এইটা নফল তওয়াফ নিয়াত করলেও এটা ওমরার তওয়াফই হবে, কেন প্রথম যে তওয়াফটা এটা ওমরারই তওয়াফ, ঠিক আছে? এই জন্য এখানে আসলে ওমরার তওয়াফ বললে ভালো, যে আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি ওমরার তওয়াফ করছি, ঠিক আছে? ওমরার তওয়াফ এটা কি ফরজ তওয়াফ, কিন্তু ওমরার দুইটা ফরজ, দুইটা ওয়াজিব, একটা ফরজ হলো ওমরার, দুইটা ফরজ, দুইটা ওয়াজিব, একটা ফরজ হলো ইহরাম, দ্বিতীয় নাম্বার ফরজ হলো তওয়াফ করা। তওয়াফ মানে সাত চক্কর, সাতবার বাইতুল্লাহ শরীফকে বামে রেখে বাম দিকে প্রদক্ষিণ করা, ঘোরা, এটা নাম হলো কি তওয়াফ বলা হয়, এটা হলো ফরজ। এরপরে ওয়াজিব হলো সাফা মারোয়া, দুই পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করা, সাফা থেকে মারোয়া গেলেন একবার হলো, মারোয়া থেকে সাফা আর একবার, এইভাবে সাফাতে শুরু হবে, মারোয়াতে শেষ হবে, ওখানে চক্কর না, ওখানে একবার, এক ওয়ান ওয়ে, একবার দৌড়া, একবার সাফা থেকে মারোয়া গেলেন একটা হলো, মারোয়া থেকে সাফা গেলেন দ্বিতীয়টা হলো, এইভাবে সাফাতে শুরু হবে, মারোয়াতে শেষ হবে, এটা একটা ওয়াজিব। হ্যাঁ, সাতবার, সাতবার এরকম সাফা মারোয়ার মাঝে যাতায়াত করা, এটা হলো ওয়াজিব। উমরা প্রায় শেষের দিকে আর একটা ওয়াজিব বাকি আছে, সেটা কি? মাথা মুন্ডন করা। দেখাবো, দেখাবো, এটা আমি বক্তব্য দিচ্ছি, এরপর দেখাবো কিভাবে করে। সাফা মারওয়ার মাঝে সাই হয়ে গেল, এরপর মাথা মুন্ডন করতে হবে। মাথা মুন্ডন করা, মাথা নেড়ে করা। যদি কেউ মাথা মুন্ডন করার ব্যাপারে না করে যদি সে মাথা ছোট অর্থাৎ যদি কি করে ছোট করে ছাটে, তাহলে এক ইঞ্চি পরিমাণ চুল ছাড়তে হবে কমসকম। যাদের চুল বড় বড় তাদের জন্য সম্ভব, যাদের ছোট তাদেরকে মাথা নেড়েই করতে হবে, অন্য কোনো উপায় নাই। ওখানে দেখবেন যে এই সাফা মারওয়ার ওখানে কেচি নিয়ে দাঁড়িয়ে থাকে অনেকে, যে এক দুইটা চুল এরকম দু চারটা দশটা চুল কেটে দেয়, এইভাবে হালাল হয় না। হালাল করতে হবে তাকে পুরোটা। গতবার কিছুদিন আগে একজনে মাসলা জিজ্ঞেস করলো, এইভাবে দুইটা না তিনটা ওমরা করেছে, সবগুলো ওমরার ভিতরে সে এরকম চুল কেচি দিয়ে কেটেছে, এরপর মদিনা মুনাওয়ারা যেয়ে গেছে, এবার কয়েকটা দম মানে তার জন্য ফয়সালা দেওয়া হয়েছে যে কয়েকটা দম আসবে, কথা বললেন না? তো এই জন্য মানে ওখানে মানে আপনাকে হয়তো কি করতে হবে, মাথা মুন্ডন করতে হবে, নতুবা কি হ্যাঁ যদি ছাড়তে চায় তাহলে এক ইঞ্চি পরিমাণ, অধিকাংশ মাথার এক ইঞ্চি পরিমাণ চুল কাটতে হবে, ছাড়তে হবে। মা বোনদের জন্য একটা সিস্টেম, দুইটা সিস্টেম না, সেটা হলো তারা চুলের অগ্রভাগ থেকে এক ইঞ্চি পরিমাণ চুল কেটে ফেলবেন, তাতে মানে অধিকাংশ চুল কাটলেই হয়ে গেল, সব চুল কাটতে হবে এমন জরুরি না, বরং চুলের অগ্রভাগ থেকে কিছু অংশ কেটে ফেললে হয়ে যাবে। এখন যখন তওয়াফে যাবে, তওয়াফের আগে ইজতেবা হয়ে গেল, মা বোনদের জন্য তওয়াফের ভিন্ন কোনো পোশাকের ভিন্ন নাই, এমনি স্বাভাবিকভাবে এহরামের যে কাপড় সেটা পরে থাকবে। তওয়াফ যখন করতে যাবে তখন খেয়াল করা যে নিয়াত করে নেওয়া যে আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি ওমরার তওয়াফ, কিসের তওয়াফ এটা, ওমরার তওয়াফ, আমি ওমরার তওয়াফ চেয়ে আপনি কবুল করুন, সহজ করুন। কি বলেন তো দেখি আপনি কি নিয়াত করবে? হ্যাঁ, আমি ওমরার তওয়াফ করছি, আপনি কবুল করুন, সহজ করুন। সকল আমলের শুরুতে এই কবুল করুন এবং সহজ করুন কথাটা লেগে থাকবে, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার জন্য খুব সহজ হচ্ছে এবং আল্লাহ তাআলা পক্ষ থেকে মেহরবানি হবে এমনভাবে যে আপনি সুন্দরভাবে করতে পারবেন। এখন যখন তওয়াফ শুরু করবে, শুরু করার সময় কিছু সুন্নত তরিকা আছে, সেটা হলো যে নামাজে তাকবীরে তাহরিমা যেভাবে বাঁধে ঠিক এই পরিমাণ হাত উঁচু করতে হবে কানের লতি পর্যন্ত, একবারে হজরা আসওয়াদ বরাবর সিনা রাখবে, সিনা হজরা আসওয়াদ বরাবর রাখবে। আমি দেখাবো ওখানে গিয়ে, মাইকে বলছি যেন মা বোনরা ওখানে শুনতে পান, যে মা বোনরাও নামাজের তাকবীরে তাহরিমা যেমন যে পর্যন্ত হাত উঠায় কাঁধ পর্যন্ত ওই পর্যন্ত উঠাবে, পুরুষরা কানের লতি পর্যন্ত একবারে হাত উঠাবে, উঠে দেখেন দোনো হাত নামাজের ভিতরে কোন হাত উঠান, ডান হাত না বাম হাত, নামাজের মতো করে, বলা হচ্ছে নামাজের মতো করে দোনো হাত কানের লতি পর্যন্ত উঠাবে এবং হাতের তালু হজরত আসওয়াদ বরাবর থাকবে এরকম, দিয়ে ইশারা করবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, যেন এরকম এরকম করে দিয়ে বিসমিল্লাহ, মানে কেমন যেন আমি হজরত আসওয়াদের উপরে হাত রাখছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, পারলে ভালো। হুজুর কোন দোয়া নাই, আবার অনেক বড় দোয়া পড়লেন, বিসমিল্লাহ তো সবাই জানেন না, জানেন না? আল্লাহু আকবার জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ জানেন, বাস হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ কেন, যে ওই পাথরকে চুমু দেওয়া, যদি এটা সরাসরি ছুঁতে পারতেন তা আপনি চুমু দিতেন, ওই পাথরের উপরে কপাল ডাকতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওটা উপর সামনে নিয়ে ওটার কপাল ডাকছেন আর বলেছেন যে আমরা তো পাথর আগে ছেড়ে দিয়েছি, পাথরের পূজা, এখন তো পাথরের পূজা, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে নির্দেশ করেছেন, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, এই জন্য আমি পাথর উপরে, আসলে আমি আল্লাহ তাআলাকে ডাকছি, লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, বলি সব বিসমিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আর সব আমলের সাথে দুরূদ শরীফ পড়লে দুরূদ শরীফ কবুল। এখানে একবার দুরূদ শরীফ পড়ার কথা আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটা কথা, বিসমিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতক্ষণ সময় হয়তো পাবেন না, তো বিসমিল্লাহ আল্লাহু আকবার এতটুকু বললেই হয়ে গেল, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এতটুকু বললেও সুন্নত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। হজরে আসওয়াদে গিয়ে কিভাবে আমরা তওয়াফ শুরু করব সেটা আমি দেখাবো এখন। এরপরে পুরুষদের জন্য সাথে যদি নারীরা না থাকে, পুরুষ একা একা আছেন এবং পর্যাপ্ত জায়গাও ওখানে ফাঁকা আছে, তাহলে তার জন্য প্রথম তিন চক্করে রমল করতে হবে। রমল হলো বীর দর্পে দ্রুত পদে হাঁটা, কাঁধ হেলিয়ে দুলিয়ে দ্রুত পদে হাঁটার নাম হলো রমল বলা হয়। এটা মা বোনদের জন্য না, মা বোনদের জন্য না, এবং এমনকি মা বোন সাথে থাকলে পুরুষরাও রমল করবে না, কেন রমল করতে গেলে তাকে দ্রুত হাঁটতে হবে, লাফালাফি করতে হবে, তো এটা অন্যদের জন্য সমস্যা। হ্যাঁ, লাফালাফি মানে বীর দর্পে হাঁটা, এটার জন্য একটু জায়গা দরকার হয়, তো আমি এখানে দেখাবো আপনাদেরকে, যদি আপনি কোনো সময় জায়গা পেলেন তাহলে আপনি রমলের মতো একটু করলেন, যে সুন্নত আদায় হলো। রসুল্লাহ সাল্লাহ মদিনা মুনাব্বরা থেকে এসেছেন, কাফেররা দূর থেকে দেখছিল যে ও আমাদের এখান থেকে চলে গেছেন, ওনারা তো মদিনা মুনাব্বরা গিয়ে খাওয়া দাওয়া কিছু নাই, ওখানে মুসাফির মতো ছিলেন, শরীরটা শুকায় গেছেন। তো রসুল্লাহ সাল্লাম ইস্তেফা করে বাহু খুলে দেখাচ্ছেন তাদেরকে, দেখো শক্তি আছে কিনা, মানে এটা প্রেক্ষাপট বর্ণনা করা হয় আর কি। তো এখন আমাদের সামনে এগুলো কিছু নাই, কিন্তু সুন্নত অনুকরণ করা, অনুকরণে করলে ইনশাল্লাহ এটা অনেক বড় দাম রাখবে এবং কবুল হবে আল্লাহ তাআলার কাছে। আমি এখন রমল করা কাকে বলে এটা দেখাবো আপনাদেরকে। প্রথম তিন চক্করে রমল, রমল কয় চক্করে, বিদর্পে হাঁটা কয় কি তিন চক্করে, ইস্তেফা কয় চক্কর, সাত চক্করে, পুরো তফ অবস্থায়, এনে চক্কর টক্কর নাই, ইস্তেফা কাপড় এভাবে পরবো ডান বগানে, এটা এটার সাথে রমলের সাথে অনেকে প্যাচ লাগা দেয়। রমল তো হলো যে বিদর্পে হাঁটা, বিদর্পে হাঁটাটা এটা হলো প্রথম তিন চক্করে, চার চক্কর নর্মালভাবে হাঁটবে। আর কাপড় পরবে হলো কাপড়ের এই সিস্টেম, এটা পুরো তফ অবস্থায় থাকবে, ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা, কাপড়ের এই সিস্টেমটা পুরো তফ অবস্থায় থাকবে। তফ শেষ হয়ে গেল, ইস্তেফা শেষ, কাপড় এই সিস্টেমটা পরিবর্তন করে দুনো কাঁধ থেকে পরবো। আমি এখন আপনাদেরকে তফটা দেখা দিচ্ছি, এদিকে মুখ করে, হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই বসেন, সবাই বসেন, একটু হজরা সদ ওই কর্নারে আমি আগে থেকে নিয়াত করে নিচ্ছি, আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি ওমরার তওয়াফ করছি, আপনি কবুল করুন, সহজ করুন, নিয়াত হয়ে গেল। হ্যাঁ, কারণ ওখানে দাঁড়িয়ে নিয়াত করার কথা কিতাবাদিতে লেখে, কিন্তু ওখানে দাঁড়িয়ে নিয়াত করাটা কঠিন আর কি। হ্যাঁ, আগেই নিয়াত করে নিব, নিয়াত আগে করতে কোনো সমস্যা নাই, যখন চাচ্ছি আগে পৌঁছার আগে আগে এক মুহূর্তে আমি নিয়াত করে নিব, আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি ওমরার তওয়াফ করছি, এটা না বললেও কোনো সমস্যা নাই, কিন্তু বললে ভালো, বলে নিলে আল্লাহর কাছে চাওয়া হলো, নিয়াত হাজির করা হলো, আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি ওমরার তওয়াফ করছি, আপনি কবুল করুন, সহজ করুন। এরপরে এখানে যখন পৌঁছবো, আমি পৌঁছার পরে একবার ঠিক হজরা সদ বরাবর হলাম, এই জায়গাটাতে ভিড় থাকে, বেশিক্ষণ দাঁড়ানো যায় না, দ্রুত এখানে দাঁড়িয়ে কান পর্যন্ত হাত উঠে কানের লতি বলছে বিসমিল্লাহি আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ দিয়ে হাতের তালুট চুমু খাবো, কোনো আওয়াজ না হয়, কিতাবে লেখা আছে কোনো আওয়াজ না হয়, হাতের তালুট চুমু খে, এরপর এখান থেকেই আমি সাথে সাথে ঘুরে যাব। আবার দেখাচ্ছি বিসমিল্লাহি আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, চুমু খেলাম, হাত চুমু খে, এখানে সাথে সাথে এদিকে বাম দিক করলাম, বাম দিক করে বি দর্পে একটু হাঁটা, কাঁধ হেলিয়ে দিয়ে হাঁটা, যা প্যারেড ট্যারেড করে না ওরকম আর কি, একটু বি দর্পে হাঁটা। এখানে এই পর্যন্ত আসার পরে দেখেন এখানে রুকনে আমানি, এখানে রুকনে আমানি থেকে হজরা সদ পর্যন্ত একটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, না পড়লেও তওয়াফের কোনো সমস্যা নাই, পড়লে ভালো, চাইতে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সব মুসলমান জানে দোয়া কোনোটা, দেখেন যে এত সহজ, কোনো দোয়া জরুরি না, কোনো দোয়া জরুরি না, কিন্তু তওয়াফ অবস্থায় কি করব আমি, শুধু ঘুরব, এই অবস্থা আল্লাহ তাআলার কাছে চাওয়া, তাসবিহ পড়া, যে সময় সাহাবা কেরাম তাসবিহ পড়তেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এরপরে তাসবিহ পড়তেন হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কালিমা তয়বা পড়ি, দরুদ শরীফ পড়ি, এগুলোর দ্বারা এই মানে তওয়াফের ভিতরে জিকির দ্বারা তওয়াফকে আবাদ রাখি, ঠিক আছে, দোয়া, জিকির আর দোয়া দ্বারা তওয়াফকে আমরা একবারে আবাদ রাখব, এর ভিতরে জিকির করব আর মনোযোগ সহকারে। কিতাবাদিতে লিখেছে যে মনোযোগ সহকারে কি নজর নিচে রেখে, নজর নিচে রেখে অবস্থার ভিতরে যদি কোনো মানুষ তাকায় এদিক ওদিক, তাহলে কোথায় তাকাবে, কোথায় তাকায়, বাইতুল্লাহ তো তাকাবে, তাই না, যদি এদিক ওদিক তাকায় তাহলে কোথায় তাকাবে, একটু এত কাছ থেকে বাইতুল্লাহ একটু দেখি, ঘুরতেছি দেখি, আসলে এখানে ওই খুশু খুশুটা নষ্ট হয়, এই জন্য ফোকায় গেলাম বলেছেন যে বাইতুল্লাহর দিকে তাকাবে না, এমনি বাইতুল্লাহর দিকে যদি তাকায় তো অবস্থা, বিভিন্ন কথাবার্তা শোনা যায় যে
চোখ নষ্ট হয়ে যাবে, অমুক হবে, তমুক হবে ইত্যাদি, এগুলো কোনো আসলে কথা ঠিক না। আসলে এই বিষয়টা হলো যে তওয়াফ অবস্থায় একাগ্র চিত্তে যেন তওয়াফটা হয়, এই জন্য নিয়ম বলা হয় যে নিচের দিকে তাকিয়ে করবে, যেন এখানে মহিলারাও তওয়াফ করছে, বিভিন্ন মানুষরা তওয়াফ করছে, যেন না যায়, মনোযোগ যেন আল্লাহ তাআলার দিকে থাকে, ধ্যানের সাথে, ধ্যান খেয়ালের সাথে যেন আমি তওয়াফ করতে পারি। আমি একবার চক্কর করে রুকনে আমানির কাছে আসলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এরপরে হযরত আসাদ বরাবর এসে দ্বিতীয় চক্করে, খেয়াল করেন দ্বিতীয় চক্করে আর হাত কান পর্যন্ত উঠবে না, মেয়েদের নারীদেরও কাঁধ পর্যন্ত উঠবে না, প্রথম তাকবীরে তাহরিমের মতো হাত ওপরে উঠবে না, বরং কাঁধ পর্যন্ত উঠে শুধু এখান থেকে ইশারা করবো, বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বুঝতে পারলাম, দ্বিতীয়বার আর কাঁধ ওপরে উঠবে না, প্রথমবার কাঁধ পর্যন্ত উঠবে, কিন্তু দ্বিতীয়বার শুধু এখান থেকে ইশারা করব, দ্বিতীয়বার শুধু ইশারা, বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসসালাতু রাসূলিল্লাহ। এরপরে সাথে সাথে চুমুখে হাত আবার বাম দিকে করব। এখানে অনেকে বাইতুল্লাহর দিকে সিনা করে না, মানে হজরত আসওয়াদের দিকে সিনা করে না, এটা ভুল। এখানে অনেকে দেখবেন যে এরকম করে যাচ্ছে, হাতে ইশারা করে দিচ্ছে শুধু, এই তরিকাটা ভুল, খেয়াল করেছেন? আমি আবার প্রথম প্রথম চক্কর দিয়ে আমি আসতেছি, প্রথম চক্কর থেকে এখানে এসে এই জায়গায় ভিড় অনেক, কথা বলেন না, এই জায়গায় ভিড় অনেক, সেটা কি করে, শুধু হাত দিয়ে ইশারা করছে, দিয়ে এরকম করে যাচ্ছে, তো হাত দিয়ে ইশারা করা সুন্নত তরিকা হলো, সিনা হজরত আসওয়াদ বরাবর হতে হবে, সিনা কি হতে হবে, হজরত আসওয়াদের দিকে, হ্যাঁ হজরত আসওয়াদের দিকে ফিরলাম, দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহি আলহামদ বলেন, অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, চুমুখে বাম দিকে আবার এই চলবে, এই সময় বিভিন্ন তাসবি এবং দোয়া পড়তে থাকবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তিনবার ধরানো হয়ে গেছে আমাদের, তিনবার হয়ে গেল, হ্যাঁ ধরে নিলাম তিনবার হয়েছে, এমনকি সাতবার আমরা দৌড়াবো, এখন তিনবার হয়ে গেছে ধরেন, তিনবার এক নিয়ম রমল করতে হবে, হ্যাঁ তিনবারে রমল হয়ে গেল, চতুর্থ আমরা তিনবারের পরের চতুর্থ চুমুতে আমরা এসে দাঁড়িয়েছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহি আলহামদ, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তো চুমু খেলাম, যে হাত বাম সাইডে রাখলাম, হযরত আসাদ বামে রাখলাম, চারটা চক্কর খুব ইতমিনানে ধীরে সুস্থে হবে, প্রথম চক্কর তিন চক্কর তো দ্রুত হবে, পরের চার চক্কর পার্থক্য করা যায় ইতমিনান এবং ধীরে ধীরে হবে, তো সুতরাং খুবই ইয়ার সাথে বিসমিল দোয়া পড়লেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ধীরে সুস্থে ধীরে সুস্থে, কোনো ধরনের তাড়াহুড়া নাই, এইখানে বিভিন্ন এই সময় দোয়া কবুল হয়, দোয়া আল্লাহ তাআলার কাছে নিজের সমস্ত কিছু চাই, ইমান চায়, আমার নেক আমল চায়, নিজের জিন্দেগি চায়, ভালো কিছু চায়, যা যা চাওয়ার সব দুনিয়া আখেরাতের সমস্ত দোয়া এই এই সময় এই তওয়াফের ভিতরে একবারে মোক্ষম সময়, যে সময় দোয়া কবুল হওয়ার ব্যাপারে হাদিসের ভিতরে এসেছে, দোয়া কবুল হয় তওয়াফ অবস্থায়, এই জন্য মন ভরে আমরা দোয়া করবো যে এই সময়ও দিলটা আল্লাহ তাআলার সাথে লেগে থাকে না, এটাই ইবাদত, এটার নামই তওয়াফ, এটা তওয়াফের রূহ প্রাণ, হ্যাঁ মাঝে মধ্যে তাসবি আর দোয়া, তাসবি আর দোয়া, সপ্তমবার শেষ হলো ধরে না, এখন আমরা সপ্তমবার শেষ করছি আর কি, হ্যাঁ সপ্তমবার শেষ করে অষ্টমবারের মতো আবার এখানে বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাস চুমু খেলে অষ্টমবার, চক্কর সাতটা, চুমু কয়টা, আটটা, স্পষ্ট হয়েছে বিষয়টা, হয়ে গেল। একজন মৌলানা সাহেব জিজ্ঞাসা করছে যে মাঝখানে সুযোগ হয় যে হজরত আসওয়াদ যাও, তাহলে হজরত আসওয়াদে চলে যাবো কিনা, আমরা বলি যে এই সময় মানে এমনি সুযোগ হলেও হজরত আসওয়াদ আমি ধরবো না, কেননা ওই সময় হজরত আসওয়াদের ভিতরে আতর লাগানো থাকে, অনেক সময় দম অজীব হয়ে যেতে পারে, এই জন্য বাইতুল্লাহ শরীফ স্পর্শ করার সুযোগ হবে না, এত সহজে সুযোগ হয়ে যায় না, তারপরে মাসলার জন্য আমরা বলে থাকি যে এই সময়টা বিরত থাকার সময়, যেহেতু আপনার কাছে এহরাম আছে, হজরত আসওয়াদ বা বাইতুল্লাহ শরীফ ছোঁয়ার স্পর্শ করার সময় আরও পরে আছে, অন্য সময় করবো আমরা সেটা বলতেছি, মাসলা বলতেছি, তো এই সাতবার হয়ে গেল তওয়াফের পরে আমি আমার উপরের কাপড়কে স্বাভাবিক করে পরবো, স্বাভাবিক করে তওয়াফের পরেই বাস ইস্তেফা শেষ, স্বাভাবিক করে পড়লাম, স্বাভাবিক করে পড়ার পরে দুই রাকাত নামাজ পড়তে হবে মাকাম ইব্রাহিমের, এদিকে মাকাম ইব্রাহিম ওইদিকে থাকে, মাকাম ইব্রাহিম পিছনে হোক অথবা যে কোনো জায়গাতে যে জায়গায় আপনি স্বাচ্ছন্দ্য হবে জায়গা পাবেন সে জায়গায় মাকাম ইব্রাহিমের পিছনে পড়াটা উত্তম। যে মাকাম ইব্রাহিম দেখেন এখানে দেখা যাচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে মাকাম ইব্রাহিমই, হজরত আসওয়াদের ওই বাইতুল্লাহর গেট তার বরাবর মাকাম ইব্রাহিমই। মাকাম ইব্রাহিমের কে সামনে নিয়ে পড়তে হবে, মাকাম ইব্রাহিমকে পিছনে নিয়ে না, মাকাম ইব্রাহিম এবং হজরত আসওয়াদের মাঝখানে যে ফাঁকা জায়গাটা এখানে অনেকেই পাহারা টাহারা দিয়ে এখানে দাঁড়ায় নামাজ পড়তে। হ্যাঁ, তো এটা ভুল হলো, সুন্নত ছুটে গেল। যদি সে মুস্তাহাব আদায় করতে চায় তাহলে মাকাম ইব্রাহিম পিছনে বিশাল জায়গা এখানে পড়বে, আর ওই জায়গাটাতে সাধারণত ভিড় থাকে, মা বোনদেরকে ঠেলে ওই জায়গায় নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, তারা ফাঁকা জায়গায় পড়বে। আমরাও যদি ফাঁকা জায়গায় পড়ি তাহলে কোনো সমস্যা নাই, কোনো দিন ছুটে গেল না, হ্যাঁ সুযোগ পেলে মাকাম ইব্রাহিমের পিছনে পড়বে, আর না হলে যে কোনো জায়গায় পড়ুক নামাজ আদায় হয়ে যাবে। ঠিক আছে, এই দুই রাকাত নামাজটা ওয়াজিব, দুই রাকাত নামাজ কি তওয়াফের পরে দুই রাকাত নামাজ পড়াটা ওয়াজিব, কোনো নিয়াত নাই মুস্তাকিল, তওয়াফের পরে দুই রাকাত নামাজ পড়লেই এটা নফলের নফলের মতোই, কোনো নিয়াত ভিন্ন করে নাই, কিন্তু এটা ওয়াজিব নামাজ, পড়াটা গুরুত্বপূর্ণ এবং এটা আবশ্যক নামাজ পড়তে হবে। কোনো সুরা নাই, কোনো নিয়াত নির্ধারিত নাই, কোনো সুরা নাই নিয়াত, তওয়াফের পরে দুই রাকাত নামাজ, তওয়াফের পরে দুই রাকাত নামাজ, ঠিক আছে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিবেন, ব্যাস তাহলেই হলো, নফল বলার দরকার না, দুই রাকাত নামাজ পড়তেছি আল্লাহু আকবার, তওয়াফের দুই রাকাত নামাজ পড়তেছি আল্লাহু আকবার, ঠিক আছে, কি বলবেন, কি বলবেন, তওয়াফের দুই রাকাত নামাজ পড়তেছি আল্লাহু আকবার, দেখি আমার কোন একটু যেতে দিন তাহলে আমি সাইডটা দেখাবো। তওয়াফের দুই রাকাত নামাজের পরে, তওয়াফের দুই রাকাত নামাজের পরে আমরা ছেড়ে দেবো এখনই আপনাদের কাছে, তওয়াফের দুই রাকাত নামাজের পরে যে কোনো দোয়া কবুল হয় ওই সময় একটু হাত তুলে দোয়া করেন, বাইতুল্লাহকে সামনে রেখে আপনি ওই সময় দোয়া করলেন, এই সময় দোয়া কবুল হয়, খুবই গুরুত্বপূর্ণ সময়। এরপরে যখন আপনার দোয়া করা হয়ে গেল, এরপরে জমজম পানি পান করাটা মুস্তাহাব, জমজম পানি পান করাটা মুস্তাহাব, ঠিক আছে, জমজম পানি পান করা হয়ে গেল, এখন আপনি সফার দিকে যাবেন, একটু এদিকে ফেরেন, হ্যাঁ কথা পরে কথা পরে কথা, এই যে সাফা, এই হজরত আসওয়াদের কোন, হজরত আসম ভাই ওখানে যান, আপনি ওখানে দেখেন হজরত আসওয়াদের কোন, দেখেন হজরত আসওয়াদের কোন, হজরত আসওয়াদের কোনের বরাবরই সাফা, সাফাটা কোন দিকে, আপনি হজরত আসওয়াদের এই কর্নার থেকে যদি আপনি বের হতে থাকেন, এই এদিকে যদি বের হতে থাকেন, বের হলে আপনি সাফাতে চলে আসবেন, সহজ রাস্তা, এই সাফা থেকে মারওয়া যাওয়া, সাফার উপরে উঠে বাইতুল্লাহর দিকে ফিরতে হবে। এখানে একটা মুস্তাহাব আছে যেটা ছুটে যাওয়ার সময়, সেটা হলো যে সাই শুরু করার সময় আবার একবার হজরত আসওয়াদকে চুমু দিতে হয়, ইস্তেলাম যেটাকে বলে, হ্যাঁ হজরত সাফাতে উঠে অথবা সাফাতে উঠার আগে আপনি যখন সাই করতে যাবেন শুরু করবেন, সাইর শুরুতেও আবার একবার হজরত আসওয়াদকে চুমু খেতে হয়, এটাকে ইস্তেলাম বলে, এটাকে আবারও একবার, ওখানে আটবার হলো, আট চুমু হলো, নবম চুমু হলো আবার সাফাতে শুরু করার আগ দিয়ে এই চুমু আবার, এটা অনেক সময় ছুটে যায়, কিতাবাদিতে এটা গুরুত্বের সাথে লিখেছেন, এইটা একটা মুস্তাহাব আমল, তো ছুটে গেলে কোনো দম অজি হবে না, কিন্তু আমরা এসেছি এখানে ট্রেনিংয়ে এসেছি, একটা মুস্তাহাবও না ছুটে আমরা যেন এটা খেয়াল করবো, ঠিক আছে না, হ্যাঁ এটা আপনি দোতলাতেও করতে পারবেন, দোতলাতে আপনি নিচ থেকে করে যাওয়া জরুরি না, দোতলাতে উঠলেন, দোতলাতে আপনি যখন সাইদ জন যাবেন, সাফাতে উঠেও আপনি বাইতুল্লাহর দিকে ফিরে আপনি মানে ইসতেলাম করে নিলেন, এরপরে বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া মোনাজাত করাটা এটা মাসনুন আমল, উপরে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া তো আমরা জানি নাকি, এই দোয়াটা সব নবীদের দোয়া, কেউ যদি না জানেন তাহলে অনেক বড় সম্পদ তার কাছে নাই, মুখস্থ করে নিয়েন, এটা হজের আমল না, এটা তো এমনি মোমেনের আমল, হ্যাঁ তো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা কোথায় পড়তে হয়, সাফাতে পড়তে হয়, মারওয়াতে পড়তে হয়, এটা মাসনুন আমল, এ সাফাতে উঠে যখন উঠবেন আপনি, এখানে বেশি ঢাল না অল্প ঢাল, উঠার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়তে পড়তে উঠা, উঠে গিয়ে তিনবার এই দোয়া পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। সাফাতে উঠে বাইতুল্লাহর দিকে ফিরে, সাফাতে উঠে বাইতুল্লাহর দিকে ফিরে, সাফাতে উঠলাম বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া মুনাজাত করা, ঠিক আছে? বাইতুল্লাহ দেখা যাক বা না যাক, বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া মুনাজাত করা, এই সময় দোয়া কবুল হয়। সাফার দোয়া অনেক বড় গুরুত্বপূর্ণ, বড় বড় ওলামা ইকরামদের থেকে এই কথা প্রমাণিত আছে। সেটা হলো যে বারবার হজ যে ওলামা ইকরামরা করেন, কিভাবে করেন এটা বলে দিব আপনাদেরকে, এত সুন্দর একটা বিষয়। টাকা থাকলেই শুধু হবে না, একটা জিনিস এটা বলবো, ওনারা সাফাতে গিয়ে, সাফাতে যখন শেষ করেন, সাফা থেকে শুরু করলেন না, শেষ সাফা যখন আসে, মারওয়াতে আসে, যে আল্লাহ বলেন আল্লাহ আপনি আমার শেষ এই সাফাটা শেষ করেন না, আপনি আবারও নিয়ে আসেন আমাকে, এই কথা বলে ওখান থেকে যান, যার কারণে ওখানে দোয়া কবুলের জায়গা আবারও নিয়ে আসেন আল্লাহ তাআলা। বুঝছি, এ তো বারবারই বলে, তো যার থেকে এটা বর্ণিত, উনি বলেন যে আমি যেবার আমার মৃত ইন্তেকাল হলো ওই এর আগের বার বলতে ভুলে গেছিলাম, বারবার বারবার মানে হজ ওমরা নসিব হওয়ার একটা আমল বললাম আর কি, অনেক আমল আছে তার মধ্যে একটা আমল এটা, যে সাফাতে এসে আপনি দোয়া করেন যে আল্লাহ এটা আল্লাহ মা লা তাজাল হাদা সাফা আখিরা আহদিন, আল্লাহ শেষ শেষ সাফা করেন না আপনি আমাকে, আবারও নিয়ে আসেন আমাকে। সে যখন ষষ্ঠবার, ষষ্ঠবার কিন্তু আপনি সাফাতে আসতেছেন, শুরু করলেন সাফা দিয়ে মারওয়াতে শেষ হবে, কিন্তু ষষ্ঠবারে কিন্তু সাফা শেষ হচ্ছে, সপ্তমবারে যে মারওয়া শেষ হচ্ছে, ষষ্ঠবার যখন সাফা শেষ করছেন তখন আপনি বলেন আল্লাহ মা লা তাজাল হাদা আখিরা আহদিন, আল্লাহ এটাকে শেষ বানায়েন না আপনি আমার, আল্লাহ তাআলা আবারও নিয়ে আসেন এই সাফাতে। এটা একটা কথার কথা বললাম, এটা কোনো মাসালা না, কোনো কিছু না। তো সাফা থেকে দোয়া কবুল হয়, এটা এই প্রসঙ্গে ওটা বলতে যাচ্ছিলাম যে সাফাতে দোয়া কবুল হয়। সাফা থেকে মারওয়া পর্যন্ত যাবেন, এই মাঝখানে মিলায় না আখসারায় না আছে, সবুজ দুটা বাতি আছে, সবুজ বাতির মাঝখানে এখানে পুরুষরা দৌড়াবে, দৌড়াবে মানে একবারে গোল্লা ছুট খোলার মতো না, মানে মহিলারা যেভাবে দৌড়ায় সেভাবে হাজেরা আলাইহিস সালাম দৌড়ানোর অনুকরণ করবে, হাজার আল সালাম দৌড়ানোর অনুকরণ করতে বলা হয়েছে, আর মা বোনরা দৌড়াবে না। কি দোয়া পড়বে এই সময়? দোয়া পড়বে হলো রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আজিজুল আকরাম, কঠিন একটু, অনেকের জন্য উচ্চারণ করা কঠিন, আমি বলি যে এটা বাংলা পড়েন আপনি, রব্বিগফির, আয় আমার পরদেগার আমাকে ক্ষমা করেন দয়া করেন, ক্ষমা করেন দয়া করেন বলে দৌড় দিবেন, ক্ষমা করেন দয়া করেন। হাজার আল সালাম সাফা মারওয়াতে দৌড়াইছিলেন কেন? সন্তানের পানি খাবারের জন্য। আমরা দৌড়াচ্ছি কেন? ক্ষমার জন্য, ক্ষমার জন্য, ব্যাস আল্লাহ ক্ষমা করেন দয়া করেন। এর চেয়ে বড় মানে মজাদার জিনিস নাই, আপনি এখানে যখন দৌড়াবেন না তখনই দেখবেন যে আপনার আল্লাহ তাআলা ক্ষমা দান করেছেন, এমন মজা হবে। তো সাফা মারওয়ার ভিতরে যখন নাকি এখানে মাঝখানে এই চলা, এই সাফা মারওয়ার ভিতরে গল্প গুজব করতে থাকে, মোবাইল চালাইতে থাকে, ছবি উঠাইতে থাকে, ভিডিও করতে থাকে, একবার এই যে ইবাদত, এই ইবাদতটাকে নষ্ট করে দেয়। কথা বলা জায়েজ আছে কিন্তু তা বলে গল্প নয়, তাই বলে মোবাইল নয়। তো এই জন্য মোবাইলে কোনো ছবি আমরা রাখবো না। সাফা মারওয়া দেখবেন যে মানুষে, বিদেশি মানুষরা সাফা মারওয়া ভিডিও করছে, কি যে এটার ভিতরে আছে আল্লাহ জানে, মনে হলো ভিডিও করা একটা আমল, সাফা মারওয়ার ভিতরে ভিডিও করা মনে হচ্ছে হাদিসে নাজিল হয়ে গেছে, একবার হাদিসে কোনো এরকম অবস্থা হয়ে গেছে এখন। তো সাফা থেকে মারওয়া পর্যন্ত যাবে, সাফা থেকে মারওয়া, মারওয়াতে উঠলো যখন, এখানেও মারওয়াতে এসেও আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার, এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, মারওয়াতেও আবার বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া করুন। মারওয়া থেকে বাইতুল্লাহ দেখা যায় না, কিভাবে বুঝবেন আপনি বাইতুল্লাহর দিকে ফিরলেন, বাইতুল্লাহর দিকে ফিরলেন এটা বুঝবেন কিভাবে? ওই টাইলস গুলো সবগুলো বাইতুল্লাহর দিক করা, টাইলস গুলো ওখানে বসানো চতুর্দিকে, সব বাইতুল্লাহর দিকে ফিরানো। আপনি যদি কোনো সময় নামাজ পড়েন, সাফাতে নামাজ পড়লেন, মারওয়াতে নামাজ পড়লেন, সেহেনের ভিতরে বারান্দায় নামাজ পড়লেন, এই নামাজের সময় একটা জিনিস খুব সতর্ক, সেটা হলো যে ওনারা এই টাইলসগুলো সাজিয়েছেন এমনভাবে, ওই টাইলস বরাবর যদি আপনি নামাজ পড়েন একবারে সিনা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছবে। আপনি এখানে, এখানে একজন বাইতুল্লাহ আছে, আপনি এখানে দাঁড়ালেন, টাইলস এভাবে, কিন্তু আপনি এভাবে দাঁড়ালেন, তার মানে আপনার সিনা তো এইদিকে, নামাজ হবে না। টাইলসগুলো বাইতুল্লাহর দিক ফেরানো, তাহলে আপনি মারওয়াতে উঠে আপনি বাইতুল্লাহর দিক হবেন কিভাবে? টাইলস বরাবর হয়ে আপনি দোয়া করেন, তাহলে আপনার সুন্নত মোতাবেক আদায় হয়ে গেল, মুস্তাহাব আদায় হয়ে গেল। দোয়া করতে দোয়া বেশিক্ষণ করার জন্য একটু হাত উঠানো না, একটু দোয়া করা মাসনুন তরিকা, আমি দোয়া করবো আল্লাহ তাআলা কাছে, আল্লাহ আপনি আমার উমরাকে কবুল করেন, আমার এই হজকে কবুল ফরমান, আপনি সহজ করেন, ইত্যাদি আরও যে সমস্ত দোয়া আছে অল্প একটু চাইলেই হয়ে গেল। এরপরে মারোয়াতে আসা হলো, তাহলে সফা থেকে মারোয়া গেলেন একটা হলো, মারোয়া থেকে আবার সফা আসলেন দ্বিতীয়টা হলো, এইভাবে সফা থেকে শুরু হবে মারোয়াতে গিয়ে কি হবে শেষ হবে, বাস আপনার ওয়াজিব আদায় হয়ে গেল। এখন একটা কাজ বাকি আছে, সেটা হলো কি, মাথা মুন্ডন করা। এই যে নিয়াত করবেন যে আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ওমরার সাই আদায় করছি, কবুল করুন সহজ করুন, বাস হয়ে গেল। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকলো, আগামীকালকে আমরা আবার হজের আমল শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য আগামীকালকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, এবং মাঝখানে হজের আগে মাঝখানে করণীয় কি, আমি কিভাবে থাকব, এই সময়গুলো আমি তওয়াফ করব কি করব, কি কি আমল আছে। এরপরে এখন বর্তমান সময় একটা মাসলা এখন বলে নিই, সেটা হলো যে এহরামের কাপড় ছাড়া ভিতরে ঢুকতে দেয় না, তো এটা সম্পর্কে কি মাসালা এটা আগামীকালকে বলবো, এটা ধীরে সুস্থে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামীকালকে বলবো যে কিভাবে আপনি মানে এহরামের সাথে যাবেন না কি করবেন, কি করণীয়। সব কাজ শেষ হয়ে গেল, মাথা মুন্ডন করলেন, এহরাম শেষ, এখন কাপড় খুলে রাখবেন। এখানে একটা প্রশ্ন করেছেন কেউ যে মদিনা মুনাওয়ারাতে মক্কা থেকে মদিনা মুনাওয়ারা যাবেন, ওখান থেকে আবার আসবেন, কেরান করবেন কি করবেন না, এগুলো মাসালা আমরা পরে বলবো, ধারাবাহিকভাবে মাসালা আসবে ইনশাআল্লাহ। আগামীকালকেও আসর থেকে, আগামীকালকেও আসর থেকে এশার পর পর্যন্ত হবে ইনশাআল্লাহ। সকালে সকল হাজি সাহেবের শুকরিয়া আদায় করছি, আপনারা দীর্ঘ সময় অনেক ধৈর্য সহকারে আমাদের এই মানে ট্রেনিং এর ভিতরে আপনারা শরীক ছিলেন, আল্লাহ তাআলা সবাইকে সবার হজ কবুল ফরমান এবং বরকত দান করেন।